जय सच्चिदानंद गौर हरि नमः विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमाचार्य पदाय नितय कृपा प्रदायिने गौर कथा धाम दाय नगर ग्राम तारिने नमयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गौरवे गौरचन्द्राय राधिका वै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययनेर प्रारम्भे आमी आमार परमाराध्य गुरुदेव आंतर्जातिक कृष्ण भावनामृत संघ प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्री अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु एवं इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद जयप्त गोस्वामी शिल गुरुदेवर पादपद्मे दंडवत प्रणति निवेदन करे हेतुकी कृपा और आशीर्वाद प्रार्थना करछि एवं आमार परमाराध्य परम गुरुपाद पद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रीलाभाई चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर श्रीपाद पद्मे दंडवत प्रणति निवेदन करे तार अहित की कृपा और आशीर्वाद प्रार्थना करछि एवं उपस्थित सकले चरणे प्रणाम निवेदन करे सकले अहित की आशीर्वाद प्रार्थना करछि। आज आमरा श्री चैतन्य चरितामृत ग्रंथेर एकादश परिच्छेदेर चैतन्य महाप्रभुर बेड़ा कीर्तन लीला विषय वस्तु अध्ययन करे श्रवण करब। प्रथम आमरा श्री भक्ति विनोद ठाकुर कर्तृक जे अमृत प्रवाह भाष्य एकादश अध्यायेर कथासार आमरा श्रवण करब। श्री प्रभुपाद उल्लेख करेछेन सार्वभौम भट्टाचार्य जखन चैतन्य महाप्रभुर संगे प्रताप रुद्रेर साक्षात्कार करवार चेष्टा करलें तखन महाप्रभु ता अस्वीकार करलें। से समय रामानंद राय पुरुषोत्तमे एसे महाप्रभुर संगे साक्षात करे महाराज प्रताप रुद्रेर बहुविध वैष्णव गुणेर व्याख्या करले महाप्रभु चित्त परिवर्तन हलो। सार्वभौम भट्टाचार्यर काछे महाराज प्रताप रुद्र निजेर दैन्य प्रतिज्ञा ज्ञापन करलें। सार्वभौम महाराज के महाप्रभु चरण दर्शनेर एकटी उपाय बोले दिलें अनवसर काल उपस्थित हले जगन्नाथ देवेर दर्शन विरहे व्याकुल हये महाप्रभु आलालनाथे गेलें। परे गौड़ थेके समस्त भक्तरा आसछेन शुने তিনি পুরুষোত্তমে প্রত্যাবর্তন করলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তদের যখন আসবার সময় হল, তখন স্বরূপ দামদর গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুর দেওয়া মালা নিয়ে তাদের আনতে গেলেন। মহারাজ প্রতাপ রুদ্র তার প্রাসাদ থেকে বৈষ্ণবদের আগমন দেখতে লাগলেন। সারবম ভট্টাচার্যের ইচ্ছা অনুসারে শ্রী গোপীনাথ আচার্য মহারাজ প্রতাপ রুদ্রকে সে সমস্ত বৈষ্ণবদের পরিচয় দিলেন। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে রাজার, শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণত্ব এবং সমাগত বৈষ্ণবদের ক্ষৌর ও উপবাস পরিত্যাগ করে প্রসাদান্ন সেবন সম্বন্ধে অনেক বিচার উপস্থিত হল। তারপর রাজা বৈষ্ণবদের থাকবার ব্যবস্থা ও প্রসাদান্নের ব্যবস্থা করে দিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু বাসুদেব দত্ত আদি বৈষ্ণবদের সঙ্গে অনেক আনন্দজনক কথোপকথন করলেন। হরিদাসের দৈন্য দর্শন করে তিনি তাকে মন্দিরের সন্নিকটে একটি নিভৃত স্থান দিলেন এবং হরিদাস ঠাকুরের মহিমা বর্ণনা করলেন। তারপর তার ভক্তদের চারটি সম্প্রদায়ে বিভক্ত করে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরে মহাসংকীর্তন করলেন। তারপর বৈষ্ণবগণ শ্রীচৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় নিজ নিজ স্থানে গমন করলেন। অতি উদণ্ডং তাণ্ডবং গৌরচন্দ্র কুরবন ভক্তৈ শ্রীজগন্নাথ গেহে নানা ভাব অলঙ্কৃতাঙ্গং স্বধাম্না চক্রে বিশ্বং প্রেম বন্যা নিমগ্নম। শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ভক্তদের নিয়ে বিবিধ ভাবরূপ অলঙ্কারে মণ্ডিত দেহে শ্রী গৌরচন্দ্র অতি মনোরম উদণ্ড নৃত্য করে তাঁর মাধুর্য দ্বারা এই বিশ্বকে প্রেমের বন্যায় প্লাবিত করেছিলেন। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমান নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। আর দিন সার্বভৌম কহে প্রভু স্থানে অভয় দানে দেহ যদি করিনি বেদনে। একদিন সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি যদি আমাকে অভয় দাও তাহলে তোমাকে আমি কিছু বলবো। প্রভু কহে কহ তুমি নাহি কিছু ভয়, যোগ্য হইলে করিব অযোগ্য হইলে নয়। সার্বভৌম কহে প্রতাপ রুদ্র রায় উৎকণ্ঠা হইয়াছে তোমা মিলিবারে চাই। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তুমি যা আমাকে বলতে চাও তা নির্ভয়ে বলো, যোগ্য হলে আমি তোমার কথা রাখব আর অযোগ্য হলে রাখব না। তখন সার্বভৌম ভট্টাচার্য তাকে বললেন, মহারাজ প্রতাপরুদ্র তোমার সঙ্গে মিলিত হবার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছেন, তুমি যদি অনুমতি দাও তাহলে তিনি তোমার সঙ্গে সাক্ষাৎ করবেন। কর্ণে হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ, সার্বভৌম কহে কেন অযোগ্য বচন, বিরক্ত সন্ন্যাসী আমার রাজ দর্শন, স্ত্রী দর্শন সম বিশের ভক্ষণ। সেই কথা শোনা মাত্র শ্রীচৈতন্য মহাপ্রভু তার কানে হাত দিয়ে নারায়ণকে স্মরণ করলেন এবং সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, সার্বভৌম কেন তুমি এই ধরনের অনুচিত অনুরোধ করছ, আমি বিরক্ত সন্ন্যাসী, তাই আমার পক্ষে রাজাকে দর্শন করা কোনো স্ত্রীলোককে দর্শন করারই মতো, এই উভয় দর্শনই বিষভক্ষণের মতো ভয়ঙ্কর। নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য পারম পরম জিগম সভব সাগরস্য। সন্দর্শনম বিষয়নামথ যোষিতাঞ্চ হা হন্ত হন্ত বিষভক্ষণত অপি অসাধু। শ্রীচৈতন্য মহাপ্রভু গভীর খেদের সঙ্গে বললেন সর্বভট্টাচার্যকে, হায় যিনি ভবসমুদ্র পার হয়ে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় করতে উন্মুখ সেই নিষ্কিঞ্চন ব্যক্তির পক্ষে বিষয়ী এবং স্ত্রী দর্শন বিষ পান করার থেকেও অধিক ভয়ঙ্কর। প্রভুপাদ উল্লেখ করেছেন এই শ্লোকটি চৈতন্য চন্দ্রোদয় নাটকেও 8:23 শ্লোকে উল্লেখ করা হয়েছে। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু পারমার্থিক উন্নতি সাধনে আগ্রহী, বিষয়ের প্রতি বিরক্ত, সন্ন্যাসীর আচরণ বিধি প্রদর্শন করে গেছেন। পারমার্থিক উন্নতি জাদুবিদ্যা বা ভেলকিবাজির উপর নির্ভর করে না, তা নির্ভর করে জড়জগতের স্তর অতিক্রম করে চিন্ময় ভগবদ্ধামে অধিষ্ঠিত হবার উপর। পারম পরম জিগম ইসু কথাটির অর্থ হচ্ছে এই জড়জগতের অতীত ভগবদ্ধামে গমন করতে ইচ্ছুক। বিরজা বলে একটা নদী আছে, তার এই পারে জড়জগৎ এবং অপর পারে চিজগৎ। বিরজা নদীকে যেহেতু একটি মহাসমুদ্রের সাথে তুলনা করা হয় তাই তার নাম ভবসাগর, জন্ম মৃত্যুর সাগর। পারমার্থিক জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জন্ম মৃত্যু চক্রের স্তরকে অতিক্রম করা এবং চিজগতে প্রবেশ করা, যেখানে পূর্ণ জ্ঞান এবং আনন্দময় নিত্য জীবন লাভ করা যায়। দুর্ভাগ্যবশত সাধারণ মানুষ চিন্ময় জীবন এবং চিজগৎ সম্বন্ধে কিছুই জানে না। চিজগতের বর্ণনা করে শ্রীমদ ভগবদ্গীতায় 8:20 শ্লোকে বলা হয়েছে, পরস্তস্মাৎ তু ভাব অন্য অব্যক্ত অব্যক্তাৎ সনাতন য স সর্বেষু ভূতেষু নশ্যেৎসু ন বিনশ্যতি। আরেকটি প্রকৃতি রয়েছে যা নিত্য এবং এই ব্যক্ত ও অব্যক্ত জড় জগতের অতীত, সেই প্রকৃতি সনাতন এবং কখনোই তার বিনাশ হয় না। এই জগতের বিনাশ হলেও সে জগৎটি সম্পূর্ণ অপরিবর্তিতভাবে বিরাজ করে, অর্থাৎ এই জড়জগতেরও অতীত আরেকটি চিজগৎ আছে এবং সেই জগৎ নিত্য। পারমার্থিক উন্নতির অর্থ হচ্ছে জড়জাগতিক কার্যকলাপ বন্ধ করে চিন্ময় কার্যকলাপে যুক্ত হওয়া। এই পন্থাটিকে বলা হয় ভক্তিযোগ। জড়জগতে ইন্দ্রিয় তৃপ্তির মূল মাধ্যম হচ্ছে কামিনী। যারা পারমার্থিক জীবন সম্বন্ধে ঐকান্তিকভাবে আগ্রহী তাদের স্ত্রী সঙ্গ সর্বতভাবে ত্যাগ করা উচিত। সন্ন্যাসীর পক্ষে জড়জাগতিক লাভের জন্য কোন পুরুষ অথবা স্ত্রীর দর্শন করা উচিত নয়। বিষয়াসক্ত স্ত্রী অথবা পুরুষের সঙ্গে কথা বলাও অত্যন্ত ভয়ঙ্কর, তাই বিষপান করার সাথে তার তুলনা করা হয়েছে। এই বিষয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত কঠোর ছিলেন, তাই তিনি স্বাভাবিকভাবে বিরাজিত রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে লিপ্ত মহারাজ প্রতাপ রুদ্রকে দর্শন করতে স্বীকার করেছিলেন। তার অন্তরঙ্গ পার্শ্বদ ভক্ত সার্বভৌমাচার্যের অনুরোধ সত্ত্বেও তিনি মহারাজ প্রতাপ রুদ্রকে দর্শন পর্যন্ত করতে অস্বীকার করেছিলেন। সার্বভৌম কহে, সত্য তোমার বচন জগন্নাথ সেবক রাজা কিন্তু ভক্তুতম। সার্বভৌমাচার্য বলেন, মহাপ্রভু তুমি যা বলছো তা সত্যি, কিন্তু মহারাজ প্রতাপ রুদ্র একজন সাধারণ রাজা নন, তিনি জগন্নাথ দেবের সেবক এবং একজন শ্রেষ্ঠ ভক্ত। প্রভু কহে, তথাপি রাজা কাল সর্পাকার কাষ্ট নারী স্পর্শে জয়ছে উপজে বিকার। চৈতন্য মহাপ্রভু বললেন, কিন্তু তাহলেও রাজা কাল সর্পের মতো ভয়ঙ্কর, কাঠের তৈরি নারী মূর্তি স্পর্শ করলে যেমন চিত্তের বিকার হয়, তেমনি রাজাকে দর্শন করলেও বিষয়াসক্তির উদয় হয়। প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, শ্রী চাণক্য পণ্ডিত নীতি উপদেশ বলেছেন, ত্যজ দুর্জন সংসর্গম ভজ সাধু সমাগমম, অর্থাৎ বিষয়াসক্ত দুর্জনদের সঙ্গকে পরিত্যাগ কর ও পারমার্থিক জীবনে উন্নত সাধুদের সঙ্গ কর। সকলে জানে যে সর্প বিষধর এবং ভয়ঙ্কর, তার মাথার মণি থাকলেও তা কম ভয়ঙ্কর নয় বা কম বিষধর নয়। বিষয়াসক্ত মানুষ যত গুণবান হন না কেন, তিনি এমনই একটি মণিময় সর্পের থেকে কোনো অংশে শ্রেয় নন। তাই এই ধরনের বিষয়ীদের ব্যাপারে খুব সাবধান হতে হবে, ঠিক যেমন মণিময় সর্পের থেকে সাবধান দূরে থাকতে হবে। কাঠ বা পাথরের তৈরি নারী মূর্তিও যখন অহংকারে ভূষিত হয় তখন তা অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হয়, সেই মূর্তিকে স্পর্শ করলেও হৃদয়ের কামভাবের উদয় হয়। তাই কখনো মনকে বিশ্বাস করা উচিত নয়, যা এতই চঞ্চল যে যে কোনো মুহূর্তে তা শত্রুর কবলীভূত হতে পারে। মনের ছয়টি শত্রু রয়েছে, যথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মন আধ্যাত্মিক ভাবনায় মগ্ন হলেও তার সম্বন্ধে কোনো সাবধান থাকা উচিত, ঠিক যেমন বিষধর সর্পের ব্যাপারে খুব সাবধান হতে হয়। কখনো মনে করা উচিত নয় যে আমাদের মন নিয়ন্ত্রিত হয়েছে এবং এখন যা ইচ্ছে করতে পারি। পারমার্থী জীবনে যারা আগ্রহী তাদের সর্বদাই মনকে ভগবানের সেবায় নিযুক্ত রাখা উচিত, যাতে মনের শত্রুরা সদা সর্বদা মনের সঙ্গে রয়েছে, তারা যেন মনকে পরাভূত করতে না পারে। মন যদি সর্বক্ষণ কৃষ্ণ সেবায় মগ্ন না থাকে তাহলে শত্রু দ্বারা পরাভূত হওয়ার সম্ভাবনা থাকে, এভাবে আমার মনের শিকার হয়ে পড়ি। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন নিরন্তর শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে যুক্ত থাকে, তখন আর মনের শত্রুরা তাকে আঘাত করার সুযোগ পায় না। এই শ্লোকগুলিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর দৃষ্টান্ত অনুসরণ করে মন সম্বন্ধে আমাদের খুব সাবধান থাকা উচিত, যাতে আমরা কোনো অবস্থাতেই তাকে প্রশ্রয় না দিই। মনকে একবার প্রশ্রয় দিলেই তা আমাদের সর্বনাশ করতে পারে। তা পারমার্থিক দিক দিয়ে আমরা যতই উন্নত হই না কেন, বিষয়াসক্ত মানুষ এবং স্ত্রীলোকদের সঙ্গ প্রভাবে মন বিশেষভাবে উত্তেজিত হয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে সকলকে বিষয়ী অথবা স্ত্রী সন্দর্শন করতে নিষেধ করে গেছেন। আকারাদ অপি ভয়তব্যম স্ত্রী নাং বিষয়িনী নামপি যথা হে মনসহ সুবস্তস্থা তস্যাকৃতেরপি। জীবন্ত সর্প এবং এমনকি তার আকৃতি দর্শন করলেও মন ভয় পায়, তেমনি বিষয়ী এবং স্ত্রীলোক দর্শনে ভয় পাওয়া উচিত, এমনকি তাদের দেহের আকৃতির প্রতি দৃষ্টিপাত করাও উচিত নয়। এই শ্লোকটি চৈতন্যচন্দ্রোদয় নাটকে অষ্টম অঙ্কের ২৪ শ্লোকে বর্ণিত হয়েছে। ঐছে বাদ পুনরপি মুখে না আনিবে কহ যদি তবে আমায় এথা না দেখিবে। ভট্টাচার্য আর কখনো এই ধরনের কথা মুখেও আনবেন না, যদি আনো তবে আর আমাকে এখানে দেখতে পাবে না। ভয় পাইয়া সার্বভৌম্য নিজ ঘরে গেলা, বাসায় গিয়া ভট্টাচার্য চিন্তিত হইলাম। ভয় পেয়ে সার্বভৌম ভট্টাচার্য তার গৃহে ফিরে গেলেন এবং সেই বিষয়ে চিন্তা করতে লাগলেন। হেন কালে প্রতাপ রুদ্র পুরুষোত্তমে আইলা, পাত্র মিত্র সঙ্গে রাজা দর্শনে চলিলা। সেই সময় মহারাজ প্রতাপ রুদ্র জগন্নাথ দেখতে এলেন এবং তার পাত্র মিত্র এবং মন্দির জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। তাৎপর্য এই শ্লোকটি থেকে বোঝা যায় যে মহারাজ প্রতাপ রুদ্র তার রাজধানী কটকে থাকতেন, পরে রাজধানী জগন্নাথপুরী থেকে কয়েক মাইল দূরে খোর্ধায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে খোর্ধা রোড নামক একটি রেলওয়ে স্টেশনও রয়েছে। রামানন্দ রায় আইলা গজপতি সঙ্গে, প্রথমেই প্রভুরে আসি মিলিলা বহুরঙ্গে। রায় প্রণতি কইল প্রভু কইল আলিঙ্গন, দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দন। সচেতন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে রামানন্দ রায় তাকে প্রণতি নিবেদন করলেন মহাপ্রভু, তখন তাকে গভীর স্নেহে আলিঙ্গন করলেন, দুজনেই তখন প্রেমাবেশে ক্রন্দন করতে শুরু করলেন। রায় সঙ্গে প্রভুর দেখি স্নেহ ব্যবহার, সর্বভক্তগণের মনে হইল চমৎকার। রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু এই অন্তরঙ্গ আচরণ দেখে সমস্ত ভক্ত অন্তরে চমৎকৃত হলেন। রায় কহে তোমার আজ্ঞা, রাজাকে কহিল তোমার ইচ্ছায় রাজা মোর বিষয় ছাড়াইল। রামানন্দ রায় বললেন আমি আমার প্রতি তোমার আদেশের কথা মহারাজ প্রতাপ রুদ্রকে জানিয়েছিলাম, তোমার ইচ্ছায় রাজা আমাকে বৈষয়িক কার্যকলাপ থেকে মুক্ত করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে অনুরোধ করেছিলেন রাজকার্য থেকে অবসর গ্রহণ করতে। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাসনা অনুসারে রামানন্দ রায় মহারাজ প্রতাপ রুদ্রের কাছ থেকে সে আবেদন করেছিলেন এবং রাজা তার সেই অবস্থার আবেদন মঞ্জুর করেছিলেন। এভাবে রামানন্দ রায় রাজকার্য থেকে অবসর গ্রহণ করেছিলেন এবং সরকারের কাছ থেকে অবসর ভাতাও পেয়েছিলেন। আমি কহি আমা হইতে না হয় বিষয়, চৈতন্য চরণে রহ যদি আজ্ঞা হয়। আমি বলেছিলাম মহারাজ রাজনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকতে আমার আর ভালো লাগছে না, আপনি যদি অনুমতি দেন তাহলে শ্রী চৈতন্য মহাপুরুষ পাদ পদ্মে থাকতে আমার ইচ্ছা হয়। তোমার নাম শুনি রাজা আনন্দিত হইল, আসন হইতে উঠি মরে আলিঙ্গন কইল। তোমার নাম শুনে অত্যন্ত আনন্দিত হয়ে রাজা তার আসন থেকে উঠে এসে আমাকে আলিঙ্গন করলেন। তোমার নাম শুনি হইল মহাপ্রেমাবেশ, মোর হাতে ধরি করে বিপরীত বেশে। তোমার নাম শুনলেই তৎক্ষণাৎ তিনি গভীর প্রেমে অভিভূত হলেন এবং আমার হাত ধরে তিনি বিশেষ প্রীতি প্রদর্শন করলেন। তোমার যে বর্তন তুমি খাও সেই বর্তন, নিশ্চিন্ত হইয়া ভজ চৈতন্য চরণ। তুমি যে বেতন পেতে রাজকার্য থেকে অবসর গ্রহণ করা সত্ত্বেও তুমি সেই বেতনই পাবে, তুমি নিশ্চিন্তে হয়ে শ্রী চৈতন্য মহাপুরুষ শ্রী চরণের সেবা কর। আমি ছাড় যোগ্য নাহি তাঁর দর্শনে, তারে যেই ভজে তাঁর সফল জীবনে। পরম কৃপালু তেহ ব্রজেন্দ্র নন্দন, কোন জন্মে মোরে অবশ্য দিবেন দর্শন। মহারাজ প্রতাপ রুদ্র তখন অত্যন্ত বিনীতভাবে আমাকে বললেন আমি অত্যন্ত অধঃপতি, তাই তাকে দর্শন করার যোগ্যতা আমার নেই। যে তার ভজনা করে তার জীবন সার্থক, তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তিনি পরম কৃপালু, তাই কোনো না কোনোভাবে দিন তিনি অবশ্যই আমাকে দর্শন দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 224 পর্যন্ত।